বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 11 মার্চ, 26 ফাল্গুন এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ঐক্যমত সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো না কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার একটি প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশ করেছে সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছিল, ঈদে মাবাসের ভাষণে বললেন সর্বোচ্চ নেতা। কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছাল 79তম বারের মতো। এবং ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, 2 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে 1979 সালের ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছিল। নিপীড়িত মানুষের সমর্থনে এই বিপ্লব অহংকারী ও অত্যাচারী শাহ সরকার ও তার পশ্চিমা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজ পবিত্র ঈদে মাবাস বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে তিনি এ মন্তব্য করেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। বাংলাদেশ ও ভারতে 27 রজবকে শবে মেরাজ হিসেবে পালন করা হয়। আয়াতুল্লাহ উজমা খামেনেই তাঁর ভাষণের অন্য অংশে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির কপটতার কথা উল্লেখ করে বলেন, বাস্তবতাকে 180 ডিগ্রি উল্টো করে তুলে ধরার ক্ষেত্রে তাদের জুড়ি নেই। কোন ধরনের চক্ষু লজ্জা ও ভয় ছাড়াই তারা ডাহা মিথ্যা কথা বলে বেড়ায়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা একমাত্র সরকার যে জাপানের 2টি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে 2,20,000 মানুষকে হত্যা করেছে, অথচ তারাই এখন দাবি করছে তারা গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ চায়। ভাষণের শেষাংশে তিনি ঈদে মাবাস উপলক্ষে ইরানি জনগণ সহ গোটা মুসলিম উম্মাকে অভিনন্দন জানান, সেই সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার কূটনৈতিক সমাধান চায়, তবে তাকে অবিলম্বে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, যদি আমরা কূটনৈতিক সমাধান চাই তাহলে রাস্তা পরিষ্কার, আমেরিকাকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এর বিকল্প নেই। সম্প্রতি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। অবশ্য তিনি একথাও বলেছেন, এই সমঝোতায় অন্তর্ভুক্ত করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও আলোচনা করতে চান। কিন্তু তেহরান পরমাণু কর্মসূচি ছাড়া অন্য কোনো বিষয়কে এই সমঝোতার অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ধীরে ধীরে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, দেশটি কেবলমাত্র তখনই পরমাণু সমঝোতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে যখন আমেরিকা ইরানের উপর থেকে কার্যকরভাবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দেশের এই নীতি অবস্থানের কথা স্পষ্ট করেছেন। তিনি বলেন, নয়া মার্কিন প্রশাসন হোয়াইট হাউসের পূর্বসূরী ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে। ইরানের এই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, তাঁর দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে অচিরেই তেহরান পরমাণু সমঝোতা থেকে আরও দূরে সরে যাবে। তিনি বলেন, আমেরিকার ফাঁকাবুলি ও কৃত্রিম পদক্ষেপ ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ইরান কেবলমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার কার্যকারিতা দেখতে চায়। আমেরিকা যদি সেটি করে দেখাতে পারে তাহলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদরাস বলেছেন, আতঙ্ক থেকেই ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিব পুরোপুরি ওয়াকিফাল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জেনারেল দাদরাস বুধবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, যখন আমাদের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং আমাদেরকে নিজেদের রপ্তানি পণ্যের অর্থ পর্যন্ত দেশে আনতে দেওয়া হচ্ছিল না, তখন আমরা হাত পা গুটিয়ে বসে থাকিনি। তিনি বলেন, তখন আমরা আমাদের প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছি, যার অন্যতম ফল নিজস্ব প্রযুক্তিতে জঙ্গি বিমান তৈরি। জেনারেল দাদরাস বলেন, এছাড়া ইরান নানা ধরনের ক্ষেপণাস্ত্র, রাডার ও গান বোর্ড তৈরি করেছে, যা একই ধরনের বিদেশি যুদ্ধ সরঞ্জাম থেকে বহুগুণে উন্নত ও আধুনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও আদালতে জমা দিতে পারেনি র্যাব। পরে আদালত আগামী 21 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত 79 বার সময় দিলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
9 বছর আগে নিহত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও এক দফা তারিখ পিছিয়ে দিয়েছে বিচারিক আদালত। এ নিয়ে এ পর্যন্ত মোট 79 বার পেছানো হয়েছে এই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই চাঞ্চল্যকর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল, কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে আদালত আগামী 21 এপ্রিল পর্যন্ত তারিখ পিছিয়ে দিয়েছে। উল্লেখ্য, 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয় তাদের ভাড়া করা বাসায়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রুনির বন্ধু তানবীর রহমান সহ মোট আসামি ছিল 8 জন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলানগর থানার একজন উপপরিদর্শক। এর 4 দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়। 2 মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় গোয়েন্দা শাখা। পরে হাইকোর্টের নির্দেশে 1 বছর 18 এপ্রিল র্যাবের কাছে হস্তান্তর করা হয় এই মামলার তদন্তভার। সেই থেকে আজ পর্যন্ত বারবার তারিখ পরিবর্তন করেও এই মামলার প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি এলিট ফোর্স বলে কথিত র্যাবের পক্ষে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এক ডোজ টিকা নিয়েই ভাবা উচিত নয় যে করোনামুক্ত। টিকা নিলেই করোনামুক্ত ভাববেন না, দ্বিতীয় ডোজ নেওয়ার পর সময় লাগবে সুরক্ষা তৈরি হতে। দ্বিতীয় ডোজ নেওয়ার আগে করোনা থেকে সুরক্ষা তৈরি হবে না। আজ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইদানিং আমাদের করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি মাস্ক না পরি, সামাজিক দূরত্ব বজায় না রাখি, সংক্রমণ তো বাড়বেই। তারপর আবার মানুষ যেভাবে কক্সবাজার যাচ্ছে, সিলেটে যাচ্ছে, যেভাবে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, মাস্ক পরার বালাই নেই, সামাজিক দূরত্বের বালাই নেই, সংক্রমণ তো বাড়বেই। ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুই গেরিলা নিহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতরা জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সাথে গেরিলাদের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে নিহতরা জৈশ ই মোহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে। আজ বৃহস্পতিবার জম্মু কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা বলেন, বুধবার বিজবেহারার কান্দিপুরায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে জবাব দেয়। পুলিশের এসএসপি সন্দীপ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের শনাক্ত করা হচ্ছে। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী উপস্থিত রয়েছে কিনা তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের আইজি বিজয় কুমার দুজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, এলাকাটি খালি করার আগে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বলেন, এনকাউন্টার চলাকালীন সন্ত্রাসীদের বেশ কয়েকবার আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, কিন্তু তারা অস্ত্র ফেলে দিতে অস্বীকার করেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজবেহারা কান্দিপুরায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে আরও 7 বিক্ষোভকারী নিহত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার অধিবাসী, বাকি 6 মধ্যাঞ্চলীয় শহর মিয়াইং বাসিন্দা। হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা 31 বছর বয়সী এক বিক্ষোভকারী জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তাদের উপর গুলি চালানো হতে পারে। বৃহস্পতিবারের এই হত্যাকাণ্ডের আগে নিরাপত্তা বাহিনীর হামলায় আরও 60 জন নিহত হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আটক হয়েছেন 2000-এরও বেশি বিক্ষোভকারী। মিয়ানমারের সামরিক সরকার বিরোধী আন্দোলনে গুলি ও নির্যাতনের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুলাজিজ আল ওয়াসিল ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ইরান হুমকি সৃষ্টি করছে। তিনি বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তৃতায় দাবি করেন, সৌদি আরব সম্প্রতি ইরান সমর্থিত কথিত সন্ত্রাসী মিলিশিয়াদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সৌদি কর্মকর্তা তার বক্তব্যে আরও বলেন, ইরানের কথিত অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ অব্যাহত রয়েছে যা মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সৌদি আরব এমন সময় ইরানের বিরুদ্ধে এসব অভিযোগ করল যখন ইয়েমেনে গত 6 ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনকে মানবতাবিরোধী অপরাধ বলে বর্ণনা করেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলেছেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে দেশটিতে মানবিক বিপর্যয় আসন্ন হয়ে পড়েছে। 2015 মার্চ থেকে আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা নিয়ে সৌদি আরব দারিদ্র পীড়িত ইয়েমেনকে জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ করে দেশটির উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে জনমত ও সরকারকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার গঠন করতে চাপ দিয়ে যাচ্ছিল আমেরিকা, এখন রাশিয়াও একই দাবিতে তৎপর হয়ে উঠেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন।
কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হানিফ আতমারের সঙ্গে। ওই সাক্ষাতে দিমিত্রি জিনোভ মস্কোয় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় আফগানিস্তানের বেশ কয়েকজন পদস্থ নেতাকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আসছে 18 মার্চ মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের লক্ষ্য হল তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচক দলকে সমঝোতায় পৌঁছতে এবং আফগানিস্তানে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য তাড়া দেওয়া। রাশিয়ার আয়োজনে এটা আফগান শান্তি আলোচনা বিষয়ক তৃতীয় বৈঠক। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আফগান সরকারের উপর মার্কিন চাপও বৃদ্ধি পেয়েছে। যদিও আফগানিস্তানের নেতৃবৃন্দ ও জনগণ অন্তর্বর্তী সরকার গঠনের বিরোধী, কিছুদিন আগে রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবলভ আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যের ব্যাপক বিরোধিতার মুখে এখন মস্কোয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কাবলভ অন্তর্বর্তী সরকার গঠনকে সমস্যা সমাধানের চূড়ান্ত উপায় এবং একই সঙ্গে পরবর্তী সরকারে তালেবানের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছিলেন। আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন ছিল মার্কিন দাবি, এখন রাশিয়াও এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে। তারা বলছে বর্তমান অচলাবস্থা নিরসনের উপায় হল অন্তর্বর্তী সরকার গঠন করা। অপরদিকে তালেবানরা অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে নয়, তারা চাচ্ছে তাদের সেই ইসলামী ইমারত গঠন করতে। আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে তালেবানের মতানৈক্যের মূল কারণ এটাই। সরকার বলছে তালেবানরা আবার ক্ষমতায় যাবার পায়তারা করছে। সরকারের স্পষ্ট বক্তব্য হল তালেবানের ক্ষমতায় যাবার একমাত্র বৈধ উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়া। কিন্তু তালেবান গণতান্ত্রিক প্রক্রিয়া মানে নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায় এবং তাদের সেই আগেকার তথাকথিত ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। তাদের রাষ্ট্রকাঠামোয় জনগণের কোনো ভূমিকা থাকে না, নিজেদের ভাগ্য নির্ধারণের কোনো অধিকার জনগণের থাকে না, তালেবানি সরকারে অন্য কারো স্থান থাকে না। তাদের আমিরি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের অধিকার ভোগ করেন, তারা তাই ভোটের পক্ষে নয়। আমিরের ক্ষমতার কোনো মেয়াদও থাকে না, আজীবন আমির থাকে, যার ফলে এই ব্যবস্থায় চরম স্বেচ্ছাচারিতা ও একক ক্ষমতা চর্চা হয়। এসব কারণে ইতোমধ্যেই কাবুলের জনগণ তালেবানের ইসলামী সরকার ব্যবস্থার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে মিছিল করেছে। তালেবানের এই উচ্চাভিলাষের কারণে কোনো শান্তি আলোচনাই ফল বয়ে আনবে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশের 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো না কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের 15-49 বছর বয়সী নারীদের 50% জীবনে কখনো না কখনো স্বামী বা সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আর করোনা মহামারীর মধ্যে গত 1 বছরে স্বামী বা সঙ্গীর হাতে নারীর শারীরিক বা যৌন নির্যাতনের তালিকায় 16 অবস্থানে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রকাশিত একটি প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2013 বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় নারী নির্যাতনের যে চিত্র উঠে এসেছিল তার চেয়ে অবস্থার উন্নতি হয়নি। ঘনিষ্ঠ নয় এমন ব্যক্তিদের হাতেও শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন নারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদন বলছে মাত্র 6% নারী তাদের উপরে নির্যাতনের বিষয়ে অভিযোগ করে থাকেন। সম্মানের কথা ভেবে বেশিরভাগ নারী চুপ থাকেন, তাই নির্যাতনের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলেই ধারণা করা হয়। করোনাকালে বাংলাদেশে নারী নির্যাতন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই হিসেবের সঙ্গে পুরোপুরি একমত হতে পারছেন না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন। তিনি গণমাধ্যমকে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাপকাঠিতে সহিংসতার পরিমাপ করে। স্ত্রী সন্তানকে ধমক দেয়াকেও তারা নির্যাতন বলে বিবেচনা করে। আমাদের সামাজিক কাঠামোয় এটা প্রযোজ্য নয়। তবে তিনি স্বীকার করেছেন, করোনাকালে দীর্ঘ সময় ঘরে আটকে থাকা, আয় রোজগার কমে যাওয়া এবং নানা দুশ্চিন্তা থেকে পুরুষের সহিংস হয়ে ওঠার ঘটনা ঘটেছে। সহিংসতার বহিঃপ্রকাশ ঘটেছে স্ত্রী বা সন্তানকে নির্যাতন করে। বাংলাদেশে নারী নির্যাতনের উচ্চ হারের জন্য পুরুষতান্ত্রিক মানসিকতার ভূমিকা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। তিনি রেডিও তেহরানকে বলেছেন,
এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে পুঁজিবাদী সমাজ পরিবর্তন ছাড়া আসলে এটা কোনোভাবে সম্ভব না। ফলে সেই আন্দোলনটাকে জোরদার করাটাই হচ্ছে আসলে প্রধান কাজ। পরিবার বলেন, আপনি বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষকরা বলেন, হ্যাঁ, বা ধর্মীয় যে চিন্তাগুলো আছে আমাদের এখানে, আসলে তারা তো প্রতি মুহূর্তে এই এক্সিস্টিং যে রাষ্ট্র তার যে চিন্তা সেই চিন্তাটাকেই তো তারা প্যাট্রোনাইজ করছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক গণমাধ্যমকে বলেছেন, দেশে পুরুষতন্ত্র এমন পর্যায়ে যে নারীরাও পুরুষ সঙ্গী ছাড়া নিরাপত্তাহীনতায় ভোগেন। এর ফলে সামাজিকভাবে নারীর চেয়ে অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে থেকেও ওই পুরুষ নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করেন। পুরুষকে উঁচু করে তোলার ভাবনা তাকে বিভিন্ন অপকর্মেও উৎসাহিত করে। এ সংকট থেকে উত্তরণের জন্য প্রথমে পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে বলে মনে করেন অধ্যাপক তানিয়া হক।
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয়েছিল, ঈদে মাবাসের ভাষণে বললেন সর্বোচ্চ নেতা। কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে বললেন ইরানের প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছালো 79তম বারের মতো এবং ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, দুই গেরিলা নিহত। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.